বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 জানুয়ারি, 2 মাঘ এবং ফেরসে 26 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন, তারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পারেন। বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি তেহরান স্টুডিও থেকে শোনা যাবে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের প্রচেষ্টাকে সমর্থন দিতে ইরানের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সিটি নির্বাচন নিয়ে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি। এটি শুনবেন দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর রয়েছে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি ইরান চীন দুই দেশের স্বার্থ রক্ষা করবে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আবুধাবিতে হামলার হুমকি দিল ইয়েমেন। আমিরাতের জাহাজ ছেড়ে দিতে রাজি হয়নি হুথি যোদ্ধারা। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, দুই সপ্তাহ পেছানো হল অমর একুশের বইমেলা। এবং ভারতে করোনা সংক্রমণের সংখ্যা 8 মাসের মধ্যে সর্বোচ্চ, একদিনে আক্রান্ত 2,71,000। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। চীন ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। চীন সফররত আবদুল্লাহিয়ান শনিবার দেশটির সিটিজেন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, চীনের সঙ্গে সকল ক্ষেত্রে ইরানের সম্পর্ক সহযোগিতা শক্তিশালী হচ্ছে এবং 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে দুই দেশই লাভবান হবে। ইরান ও চীনের জনগণের স্বার্থ রক্ষাকারী সব বিষয়কে ওই চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় চীন ইরানের পক্ষে গঠনমূলক ভূমিকা রাখছে। চীনের সঙ্গে ইরানের 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি বাস্তবায়ন শুরু করার লক্ষ্যে হোসেন আমির আবদুল্লাহিয়ান তার চীনা সমকক্ষ ওয়াং ইর আমন্ত্রণে সাড়া দিয়ে বেজিং সফরে যান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং চীন গত মার্চ মাসে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করে, যার আওতায় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য জাতিসংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে ইরান সর্বাত্মক সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি। তিনি ইরান সফররত জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পেডারসনের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খাজি বলেন, আন্ত সিরিয়া সংলাপের মাধ্যমে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন রয়েছে। বৈঠকে দুই কূটনীতিক সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুদ্ধ কবলিত দেশটিতে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। খাজি বলেন, সিরিয়ার সরকার ও জনগণ তাদের দেশে দায়েশ সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে 10 বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে। তিনি আরো বলেন, এতদিনের প্রতিরোধের ফসল হিসেবে বর্তমানে সিরিয়ায় তুলনামূলক স্থিতিশীলতা বিরাজ করছে। ইয়েমেনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত তার সাম্প্রতিক যুদ্ধ তৎপরতা বাড়ানোর জন্য কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের আল মাসিরা পত্রিকা। পত্রিকাটি বলেছে, আবুধাবির ভঙ্গুর কাচের সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সেখানে পৌঁছানো বেশ সহজ। গতকাল পত্রিকাটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভাড়াটে গেরিলা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে ইয়েমেনের মারিব ও সাবোয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পত্রিকাটি বলেছে, পর্যবেক্ষকরা নিশ্চিত যে সংযুক্ত আরব আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে এবং দেশটির জনজীবন, সম্পদ ও অর্থনীতির ক্ষতি হবে মারাত্মক। আমিরাতের এই ক্ষতি ইয়েমেনের ভেতরে তৎপর সন্ত্রাসীদের বেলায় যেমন হবে, তেমনই হবে দেশটির তেল স্থাপনাতেও। আমিরাতের ভঙ্গুর কাছের ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ বলে এতে মন্তব্য করা হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আটক জাহাজ ছেড়ে দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে আহ্বান জানিয়েছে তা নাকচ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। চলতি মাসের প্রথম দিকে হুদাইদা বন্দরের কাছ থেকে 11 ক্রুসহ জাহাজটি আটক করে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনারা। হুথি যোদ্ধারা বলছে, আমিরাতি জাহাজে সামরিক সরঞ্জামাদি বহন করা হচ্ছিল। তবে আরব আমিরাত দাবি করছে, আটক জাহাজটি প্রকৃতপক্ষে একটি বেসামরিক কার্গো জাহাজ এবং আন্তর্জাতিক পানিসীমা থেকে হুতিরা তা আটক করেছে। আমিরাত আরো বলছে, জাহাজটিতে একটি ফিল্ড হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করা হচ্ছিল। আমিরাতের এই দাবি সরাসরি নাকচ করে হুতি নেতা হোসেন আল আজিজ বলেছেন, জাহাজটি সামরিক সরঞ্জামাদি বহন করছিল। তিনি জোর দিয়ে বলেন, আমিরাতের এই জাহাজ শিশুদের জন্য খেলনা বহন করছিল না, বরং উগ্রবাদীদের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী খুনিদের পক্ষ নিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় অমর একুশে বইমেলা 2 সপ্তাহ পেছানো হয়েছে। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় অমর একুশে বইমেলা 2 সপ্তাহ পেছানো হয়েছে। আজ রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর ফলে 1 ফেব্রুয়ারির বদলে এখন 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবছরের বইমেলা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে বলেছেন, 1 ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি ছিল, কিন্তু করোনা সংক্রমণের কারণে তা 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময় শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়ালি বা অনলাইনে করার পরিকল্পনা করা হয়েছিল। পরে বিধিনিষেধের মধ্যেই 18 মার্চ শুরু হয়ে সংক্ষিপ্ত সময়ে মেলা অনুষ্ঠিত হয়েছিল। ওদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে বইমেলা অনুষ্ঠিত হলে প্রকাশক ও বিক্রেতাদের করোনার 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। রোববার দুপুরে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই কথা জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। তিনি বলেন, বইমেলায় প্রকাশক ও বিক্রেতাদের অবশ্যই 2 ডোজ টিকা নিতে হবে, সম্ভব হলে বুস্টার ডোজ নেওয়া নিশ্চিত করতে হবে। তিনি আরো জানান, করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য ICT মন্ত্রণালয়ে তাদের দামের তালিকা পাঠিয়ে নিবন্ধনের আহ্বান জানান অধিদপ্তরের এই মুখপাত্র। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কোন রকম সহিংসতা ছাড়াই শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এখন ভোট গণনা চলছে, আইভি নির্বাচনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের নির্বাচন সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিনে 2,71,000 বেশি মানুষ সংক্রমিত হয়েছে। গতকাল এই সংখ্যা ছিল 2,68,833। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিনে 2,71,202 জন সংক্রমিত হয়েছে। গতকাল শনিবার এই সংখ্যা ছিল 2,68,833। দেশে সক্রিয় রোগীর সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে করোনা ভাইরাসের নয়া রূপ অমিক্রন 8.17% বৃদ্ধি পেয়েছে। এদিকে ভারতে টিকা প্রদানের 1 বছর পূর্ণ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফল্য সূচক বার্তা দিয়েছেন। বিরোধী নেতারা অবশ্য টিকা প্রদানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন,
টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাজে ত্রুটি আছে, তারা এখনো দ্বিতীয় ডোজ দেওয়া সম্পূর্ণ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ভ্যাকসিন আছে, পশ্চিমবঙ্গ এখনো 40% লোককে সেকেন্ড ডোজ দিতে পারে, সেই ডোজ এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেন,
বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন,
সরকার নিজের কথা নিজে রাখতে পারে না, সরকার নিজে কি বলেছিল, ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছিল, আপনারা রেকর্ড দেখুন, গুগল হিসাব পেয়ে যাবেন,
বলছিলেন অধীর চৌধুরী। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, টিকাকরণ নিয়ে চূড়ান্ত মিথ্যা নির্মাণ চলছে। তিনি অবশ্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুপক্ষ এতে সমানভাবে দায়ী বলে দাবি করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানে বিদেশি বিশেষজ্ঞের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবের জবাবে তিনি একথা বলেন। জবিউল্লাহ মুজাহিদ আরো বলেন, আফগানিস্তানে বহু শিক্ষিত তরুণ রয়েছে যারা মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করতে সক্ষম। ইমরান খান বলেছিলেন, আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে। তালেবান মুখপাত্র বলেন, অর্থ বাণিজ্য ক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা তারা নেবে, তবে বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজন নেই। এর আগে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, বিদেশি বিশেষজ্ঞের কোনো প্রয়োজন তাদের নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বাস্থ্য চিকিৎসা, ICT, হিসাবরক্ষণ ও আর্থিক খাতে সহযোগিতার জন্য আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে মন্ত্রীদের বলেছিলেন। আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান সরকার, তবে মাঝে মধ্যেই কোনো কোনো ইস্যুতে দুই দেশের সরকারের মধ্যে মত পার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইউন হ্যাপ বার্তা সংস্থা খবর দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির 6 ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র চা দুক চুল এ সম্পর্কে শনিবার সিউলে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তিনি আর বলেন, উত্তর কোরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর মাধ্যমে দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব দূর করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া চেষ্টা চালিয়ে যাবে। উত্তর কোরিয়া সম্প্রতি এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে দুটি নতুন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আমেরিকা পিয়ংইয়ং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলী আসগার খোজি বলেছেন, তাঁর দেশ সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটিতে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং আগামীতেও সমর্থন অব্যাহত থাকবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইসলামী ইরান সবসময় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা, সিরিয়ানদের মধ্যে সংলাপ এবং ওই দেশটিতে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়ে এসেছে এবং আগামীতেও এই সমর্থন অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলী আসগার খোজি সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি গিয়ের পিটারসনের সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন। পিটারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরান সফর করছেন। পিটারসন সিরিয়া ইস্যুতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন, রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের অবসান, সিরিয়ানদের মধ্যে সংলাপ প্রভৃতি ক্ষেত্রে ইরানের সমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন এবং এ সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন। 2011 সালের জানুয়ারির দিকে সিরিয়া কঠিন ষড়যন্ত্রের সম্মুখীন হয়। শত্রুদের একমাত্র লক্ষ্য ছিল সিরিয়ার বৈধ সরকারকে উৎখাত করা এবং ওই দেশটিকে ভেঙে টুকরো টুকরো করা। কিন্তু সিরিয়ার সরকার ও জনগণের তীব্র প্রতিরোধের কারণে শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যায়। বিগত বছরগুলোতে সিরিয়াকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সেদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন জনগণের আস্থা ফিরিয়ে আনা, বিদেশি দখলদারিত্বের অবসান ঘটানো এবং আন্তর্জাতিক সমাজের নিরপেক্ষ ভূমিকা পালন। মার্কিন সরকার দাবি করেছে সিরিয়ায় তাদের সেনা উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার রক্ষা ও মানবিক সাহায্য প্রদানে সহযোগিতা করা। কিন্তু বাস্তবে মার্কিন হস্তক্ষেপের কারণে সিরিয়ায় আরও বেশি নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এ অবস্থায় সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘের নিরপেক্ষ মধ্যস্থতায় যে প্রচেষ্টা চলছে তা ইতিবাচক হবে বলে পর্যবেক্ষকরা আশা করছেন। তেহরান সফররত সিরিয়া বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি, বিশেষ করে দেশটির সাংবিধানিক কমিটির সংলাপ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সিরিয়ার জনগণের জন্য মানবিক সাহায্য প্রেরণ প্রভৃতি বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলী আসগার খোজি বলেছেন, জাতিসংঘ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উচিত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় farstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbm। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ছিল ভালো এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এ নির্বাচন সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কোন রকম সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার সকাল 8টা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, কোনো ধরনের বিরতি ছাড়াই চলে বেলা 4টা পর্যন্ত। নারায়ণগঞ্জ সিটির তৃতীয় এই নির্বাচনে মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 148 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মাহবুজা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে। মাহবুজা আক্তার বলেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল। প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।
আমি প্রথমবার ভোট দিয়েছি, ইভিএম এ ভোট দিয়েছি।
ভালো, খুব সুস্থ, না গ্যাঞ্জাম নাই,
এখানে খুব শান্তিপূর্ণ, কোনো লোকজনের তেমন এখানে ভিড় হয় নাই, ভালোভাবে দিয়েছি আমরা।
এবারের নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান মেয়র, নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে ভোট প্রদান শেষে উভয় প্রার্থী নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
আইন শৃঙ্খলা বাহিনী যেন সহযোগিতা করে, আমি শুধু আমার কথা বলছি না, সকলের কথাই বলছি, সহযোগিতা করলে যেটা হবে সেটাই সিদ্ধান্ত মেনে নিব। তবে আমি জানি যে নারায়ণগঞ্জের মানুষ আমাকে বেছে নিয়েছে, নির্ধারিত অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দিবে।
তার উপস্থিতি কম, ভোট টানতে পারতেছে না, এই যে লাইন ধরছে ভোট টানতে পারতেছে না ইভিএম মেশিনের ত্রুটির কারণে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মন্তব্য করেছেন, আমাদের বিদায় লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই, যার জন্য আমি আজ এখানে এসেছি। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গেলেও আওয়ামী লীগের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রোববার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কৃষিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হেরে গেলে কোনো কিছু আসে যায় না, কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতাকে বিলীন হতে দেওয়া যাবে না। তিনি বলেন, যে কোনো মূল্যেই ভোট সুষ্ঠু হওয়া দরকার, তাহলেই জনগণ জিতে যাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে মহান আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 64তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সব সুন্দর নাম কেবলই মহান আল্লাহর। তাঁর এমনই এক নাম হল কাদির। এই নামের অর্থ সক্ষম ও শক্তিশালী। পবিত্র কোরআনে এই নাম 7 বার এসেছে। কাদির শব্দ এসেছে কাদারা নামক আরবি শব্দ থেকে। এর অর্থ এমন শক্তির অধিকারী যে কেউই তাকে কাবু করতে পারে না। অন্যদিকে কাদির যখন যেখানে বা যার উপর যাই করতে চান না কেন, তাই করার ক্ষমতা তাঁর রয়েছে এবং এজন্য কারো সাহায্য সহায়তার মুখাপেক্ষী নন তিনি। সবকিছুরই উপর রয়েছে তাঁর পরিপূর্ণ কর্তৃত্ব। সূরা আনআমের 65 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, আল্লাহ কাদির বা শক্তিশালী। মহান আল্লাহর কর্তৃত্ব নিরঙ্কুশ এবং তার মোকাবিলায় কেউ দাঁড়াতেই সক্ষম নয়। মহান আল্লাহর অনুগত বা বিরোধী কেউই তার অপরাজেয় কর্তৃত্বের বেষ্টনী থেকে বের হতে পারে না। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলে দেন হও, তখনই তা হয়ে যায়।
মহান আল্লাহ চাইলে যখন খুশি তখন যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, আবার যা খুশি তা ধ্বংসও করতে পারেন। আল্লাহ ছাড়া অন্যরা যে যত ক্ষমতা বা শক্তির অধিকারী হন না কেন, তাদের ক্ষমতা সীমিত এবং আল্লাহর উপর নির্ভরশীল। মহান আল্লাহর ইচ্ছার কারণেই প্রবল পরাক্রান্ত জালিম নমরুদের প্রজ্বলিত আগুন হযরত ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারেনি এবং সামান্য মশার মাধ্যমে আল্লাহ নমরুদকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়েছেন। মহান আল্লাহর ইচ্ছার কারণেই নীল নদী দুই ভাগ হয়ে মুসা নবী ও তাঁর সঙ্গে থাকা বনি ইসরায়েলকে রক্ষা করেছে এবং ফেরাউন ও তার দলবল সেই একই স্থানে ডুবে মরেছে। মহান আল্লাহর নির্দেশে চরম কৃপণ কারণ তার সম্পদসহ তলিয়ে গেছে মাটির নিচে এবং যুগে যুগে বহু জাতি মহান আল্লাহর প্রেরিত নবীর রাসুলের বিরোধী হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, কখনো প্রবল তুফান ও প্রস্তর বৃষ্টিতে ও কখনো বা মহা প্লাবনে। তাই মানুষের বোঝা উচিত যে একমাত্র উপাস্যই হলেন মহান আল্লাহ এবং মহান আল্লাহর নির্দেশ নত শিরে ও সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া উচিত। বিপদে আপদে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত।
সূরা শুরার 29 নম্বর আয়াতে মহান আল্লাহর ক্ষমতার নিদর্শন সম্পর্কে বলা হয়েছে, তাঁর এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত উভয়ের মধ্যে তিনি যেসব জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। আকাশের অসংখ্য তারকারাজি ও সেসবের ঘূর্ণন পথ মহান আল্লাহর ক্ষমতাই তুলে ধরে। মহান আল্লাহর ক্ষমতার কারণেই শীতকালে সব গাছপালার পাতা ঝরে পড়ে ও বসন্তকালে আবারও বৃষ্টির মাধ্যমে সবুজ পাতায় সুশোভিত হয়। মহান আল্লাহ না চাইলে কোনো গাছেই ফল ধরবে না এবং কোনো বীজ থেকেই চারা গজাবে না। মাতৃগর্ভে কে সন্তানকে জীবিত রাখেন, কে মানুষকে জীবন দেন ও কে মানুষের মৃত্যু ঘটান, এসব প্রশ্নেরই একমাত্র উত্তর মহান আল্লাহ। পবিত্র কোরআনের 75 নম্বর সূরা তথা সূরা কিয়ামতের তৃতীয় ও চতুর্থ আয়াতে মহান আল্লাহ বলেছেন, মানুষ কি করে মনে করে যে আমি তার হাড়গুলো একত্রিত করব না, পরন্তু আমি তার অঙ্গগুলোর রেখাসহ সব কিছু সঠিকভাবে সন্নিবেশ করতে সক্ষম। মানুষ কি করে মনে করে যে আমি তার হাড়গুলো একত্রিত করব না, পরন্তু আমি তার অঙ্গুলিগুলোর রেখাসহ সব কিছু সঠিকভাবে সন্নিবেশ করতে সক্ষম।
মহান আল্লাহ কাদির বা ক্ষমতাধর। কাদির শব্দের আরেকটি অর্থ হল পরিমাণ বা পরিমাপ। মানুষ যখন কোনো কাজ করতে চায় তখন আগে তা দিয়ে গবেষণা করে ও মাপ যোগ করে এবং এরপর ক্ষমতা বা শক্তির প্রয়োগ ঘটায়। মহান আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য নির্দিষ্ট মাত্রা বা সীমানা নির্ধারণ করেছেন, আর একটি প্রাণী বা সৃষ্টিকে অস্তিত্বে আনতে গিয়ে অন্য প্রাণী বা সৃষ্টির প্রতি কোনো জুলুম করেন না এবং প্রত্যেক সৃষ্টিকে দিয়েছেন পরিপূর্ণতা। কোরআনের 77 নম্বর সূরা তথা সূরা মুরসালাতের 20-23 নম্বর আয়াতে মহান আল্লাহ মানুষকে শুক্রাণু বা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করে নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে তা সংরক্ষিত রাখার কথা উল্লেখ করে বলেছেন, আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা।
لطيف يا خبير يا
যারা মহান আল্লাহর কাদের নাম সম্পর্কে সচেতন, তারা মহান আল্লাহর নির্দেশ অমান্য করার ও পাপাচারে লিপ্ত হওয়ার তথা খোদাই শাস্তির মুখোমুখি হওয়ার সাহস রাখেন না। তারা মহান আল্লাহর রহমতেরই প্রত্যাশা করেন এবং তারা জানেন যে আল্লাহ ন্যায় বিচারক ও কৌশলী বা মহাপ্রজ্ঞার অধিকারী। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সর্বোত্তম পন্থায় তাদের কাজ সুসম্পন্ন করতে সক্ষম। মহান আল্লাহর কাদির নামের স্মরণ মুমিনের হৃদয়ে যোগায় প্রশান্তি ও খোদা প্রেমের চেতনা। কাদির নাম মুমিনের অস্তিত্বের সর্বত্র জাগিয়ে তোলে শিহরণ। তারা সবকিছুর মধ্যে মহান আল্লাহর ক্ষমতার নিদর্শন প্রত্যক্ষ করেন। তারা আল্লাহর ক্ষমতার বিষয়টি দেখা, শোনা ও বলা সহ সব ক্ষেত্রে অনুভব করেন। তারা যদি মজলুম হন, তাহলে আল্লাহর সাহায্যের উপর ভরসা করে অধিকার আদায়ে সক্রিয় হন এবং কখনো আল্লাহর আইন লঙ্ঘন করেন না। মুমিন সুখে ও দুঃখে সবসময়ই মহান আল্লাহর ক্ষমতা উপলব্ধি করেন এবং বিপদের সময়ও এটা মনে রাখেন যা আল্লাহই তাকে অন্য সবার চেয়ে বেশি মাত্রায় সাহায্য করতে সক্ষম, বরং অন্যরা আল্লাহরই মুখাপেক্ষী। তাই মুমিন সবসময়ই মহান আল্লাহর কাদির নামের প্রতি বিশ্বাসী ও আস্থাশীল এবং এই নামে তারা প্রশান্তি পান।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও এ অনুষ্ঠানের আগামী পর্বে।
সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১৬ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজি আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। শুরুতে বাংলাদেশের শিরোনাম, বিদায় লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই বললেন মাহবুব তালুকদার প্রথম আলো। রোহিঙ্গা প্রশ্নে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় একই প্রথম আলো। ভোট দিয়েই আইভি বললেন বিজয় শতভাগ নিশ্চিত, তৈমুর বললেন ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন মানবজমিন। হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে যা জানালেন মেয়ে ইত্তেফাক। ভারতের শিরোনাম, কমিশন সবাইকে খুশি করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ভোট পেছানো নিয়ে কটাক্ষ দিলীপের, আনন্দবাজার পত্রিকা। জেগে উঠেছে সমুদ্র গর্ভের ঘুমন্ত দানব, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা রাশিয়া সহ একাধিক দেশ। সংবাদ প্রতিদিন, কোন সমঝোতা নয়, গোয়ায় ভোটের আগে তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস। আজকাল শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন 2022 খবর আজকের সব জাতীয় দৈনিকে বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম, নারায়ণগঞ্জে ভোট শেষ, এবার ফলের অপেক্ষা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভোটারের সঙ্গে গোপন বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী তৈমুর অভিযোগ করেছেন, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেপ্তার করা হয়েছে। মানবজমিনের খবরে লেখা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্বস্তি ছিল। ভোটকেন্দ্রে ভোগান্তির অভিযোগ তুলে একজন ভোটার বলেছেন, এমন হবে জানলে ভোট দিতেই আসতাম না, মেশিন নষ্টের অভিযোগও উঠেছে। আর ভোট দিয়ে আইভি বলেছেন, বিজয় শতভাগ নিশ্চিত। অপর প্রার্থী তৈমুরের আশা, ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন তিনি। এদিকে বিদায় লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই বললেন মাহবুব তালুকদার। ইত্তেফাক, যুগান্তর সহ প্রায় সব দৈনিকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জের সিটি নির্বাচন দেখতে এসে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোট যত বেশি কাস্ট হবে আমি তত বেশি খুশি হব। আমাদের বিদায় লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই, যার জন্য আমি এখানে এসেছি। আজ দুপুর ১২টার পর নারায়ণগঞ্জ সিটির আদর্শ স্কুল কেন্দ্রে আসেন মাহবুব তালুকদার। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন আমি কিছু বলব না, পরে মন্তব্য করব। হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে যা জানালেন মেয়ে, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা হারিস চৌধুরী 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব তিনি। বেশ কিছুদিন আগে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে তাঁর চাচাতো ভাই আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তবে সেখানে ইঙ্গিত দিলেও সরাসরি কিছু বলেননি তিনি। তখন থেকে বিষয়টি আলোচনায় আসে। পরে সাংবাদিকদের তিনি জানান, হারিস চৌধুরী লন্ডনে মারা গেছেন, ফলে কয়েকদিন ধরে তার মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। তবে এবার তার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তার কন্যা সামিরা তানজিন চৌধুরী। তিনি জানান, গত 3 সেপ্টেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তার বাবা হারিস চৌধুরী। হারিস চৌধুরী ঢাকাতেই মারা গেছেন জানিয়ে তার কন্যা সামিরা তানজিন চৌধুরী বলেন, আমার বাবা কোনো দেশেই যাননি। দুই সপ্তাহ পেছাল বইমেলা, ইত্তেফাকের এশিয় নামের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, 1 ফেব্রুয়ারির বদলে দুই সপ্তাহ পিছিয়ে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবছরের বইমেলা। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জেগে উঠেছে সমুদ্র গর্ভের ঘুমন্ত দানব, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা রাশিয়া সহ একাধিক দেশ সংবাদ প্রতিদিন। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের গোড়াতেই বিশ্বজুড়ে বড় সড় প্রাকৃতিক বিপর্যয়। শনিবার সন্ধ্যে হঠাৎই জেগে ওঠে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা আগ্নেয়গিরি। তার জেরেই আমেরিকা রাশিয়া জাপানের মতো একাধিক দেশের উপকূলবর্তী এলাকায় সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা এড়াতে উপকূলবর্তী এলাকা খালি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপগ্রহ চিত্রে ধরা পড়ে ভয়াবহ ছবি। দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গর্ভে থাকা হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি জেগে উঠেছে। আচমকাই শুরু হয় অগ্ন্যুৎপাত। দিল্লির বাজারে আইইডি বিস্ফোরক রাখার পেছনে পাকিস্তান, গোয়েন্দাদের সন্দেহের তীর আইএসআই এর দিকে, সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, গত শুক্রবারে রাজধানী দিল্লির বুকে ধরা পড়েছিল বড়সড় নাশকতার ছক। কে বা কারা এই বিস্ফোরক ভর্তি ব্যাগটি গাজীপুর ফুল বাজারে রেখেছিল সেটা প্রাথমিকভাবে জানা যায়নি, কিন্তু তদন্ত এগোতেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এর পেছনে রয়েছে পাকিস্তান। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অনুমান তেমনই। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গোয়েন্দারা যেসব সূত্র পাচ্ছেন তা থেকে মনে করা হচ্ছে নিশ্চিতভাবেই পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এই নাশকতার ফোন দিয়ে এটেছিল। কোনো সমঝোতা নয়, গোয়ায় ভোটের আগে তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস। আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, গোয়ায় তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস। জানিয়ে দেয়া হল, তৃণমূলের সঙ্গে কোনো জোট করার প্রশ্নই নেই হাত শিবিরের। সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে মহুয়া মৈত্র দাবি করেছিলেন, দু সপ্তাহ আগে কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু কিছু জানানো হয়নি। এদিকে জাতীয় কংগ্রেসের দাবি, গোয়ায় তৃণমূলের সঙ্গে যে তারা জোট করবে না তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এআইসিসি নেতা কে সি বেণুগোপাল। কমিশন সবাইকে খুশি করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ভোট পেছানো নিয়ে কটাক্ষ দিলীপের। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, শনিবারে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে রাজ্যের 4 পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে। বস্তুত নির্বাচন পেছানো নিয়ে হাইকোর্টে মামলাও করেছিল রাজ্য বিজেপি। কমিশনের এ সিদ্ধান্তকে আঘাত নিলেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। রোববার সকালে তিনি বলেন, ভোট অন্তত এক মাস পিছিয়ে দেয়া উচিত ছিল, কমিশন সবাইকে খুশি করতে গিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোট নয়। দিলীপের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, আগে 5 রাজ্যে বিধানসভা ভোট পেছানো নিয়ে উনি কিছু বলুন, তারপর উনি পুরো ভোট নিয়ে ভাববেন। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজন রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা সুখের নীড়।
সুখের নীড়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ নতুন ধারাবাহিকের তৃতীয় পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্য যে কোনো বড় কাজের মতো বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। বিয়ের প্রধান উদ্দেশ্য হল মানসিক প্রশান্তি লাভ করা। অনেকেই বিয়ের পাত্র পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কেবল বাহ্যিক সৌন্দর্যকেই গুরুত্ব দেন, অথচ সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে পাত্রপাত্রীর মধ্যে যদি ব্যাপক ব্যবধান থাকে তাহলে বিয়ের পর তারা সুখ ও নিরাপত্তা অনুভব করবেন না। তবে পাত্র ও পাত্রীর মধ্যে সবগুলো ভালো দিক খুঁজতে যাওয়ার ফল এটা হয় যে পাত্র ও পাত্রীদের বিয়ে অনেক বেশি দেরিতে ঘটে। অনেকেই কেবল বাহ্যিক সৌন্দর্যকে পাত্র পাত্রী বাছাইয়ের মানদণ্ড হিসেবে গ্রহণ করে বলেন, যেহেতু আমরা পরস্পরকে ভালোবাসি, তাই সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে রুচির পার্থক্য দেখা দিলে পরস্পরের সঙ্গে আপোষ রফা করব। এ ধরনের কথা বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই কেবল প্রতিশ্রুতির মধ্যেই সীমিত থাকে। বিয়ের পর স্বামী ও স্ত্রী যেন পরস্পরের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আশা না করেন। বিয়ের পর ইতিবাচক পরিবর্তন আসতেও পারে, আবার তা সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে কোনো গ্যারেন্টি নেই। বিয়ের আগেই এসব বিষয়ে ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া জরুরি।
ধার্মিক পরিবারের ছেলে যদি এমন পরিবারের মেয়েকে বিয়ে করেন যেখানে ধর্মকে মোটেই গুরুত্ব দেয়া হয় না, তাহলে তারা পরস্পর সুখী হবে না, এটাই স্বাভাবিক। বিয়ে করে ফেলার পর জীবনসঙ্গীর জীবনযাপনের পদ্ধতি বা লাইফস্টাইল ও ব্যক্তিত্বে পরিবর্তন না আসলেও বা পরস্পরের প্রতি ঘনিষ্ঠতা না আসলেও তখন আর করার কিছুই থাকে না। আর এজন্য ইসলাম ধর্ম সামাজিক সাংস্কৃতিক এবং ইমান ও ধর্মীয় বিষয়ে বর কনের পরিবার সমকক্ষ বা সমশ্রেণীর কিনা তা বিয়ের আগেই যাচাই করে দেখতে বলে। ইসলাম এ বিষয়টিকে কুফু নামক পরিভাষায় উল্লেখ করে থাকে। অনেকে কুফু বলতে কেবল সম্ভাব্য বর ও কনের পরিবারের আর্থিক অবস্থা ও সামাজিক মর্যাদার সমান অবস্থাকে বোঝাতে চান, কিন্তু ইসলামের দৃষ্টিতে কেবল এসব বিষয় কুফু নয়, বরং কুফুর মধ্যে ঈমান ও ধর্মীয় বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সূরা নূরের 26 নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, পবিত্র নারীরা পবিত্র পুরুষের উপযুক্ত, পবিত্র পুরুষেরা পবিত্র নারীর জন্য। নারী ও পুরুষের এই পবিত্রতা আত্মিক পবিত্রতাও বটে। আল্লাহ, নবুয়াত, কোরআন ও পরকালের প্রতি বিশ্বাস আত্মাকে করে পবিত্র, এবং এসব বিশ্বাস মানুষকে খোদাই গুণ ও স্বভাব চরিত্রের দিকে আকৃষ্ট করে।
গত পর্বের আলোচনায় আমরা অনু পরিবার নিয়ে কথা বলেছি। অনু পরিবার নগর সভ্যতা ও আধুনিক শিল্প কারখানা কেন্দ্রিক সভ্যতা বিকাশের ফসল। এ ধরনের পরিবার ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোতে একান্নবর্তী পরিবারগুলোর সংখ্যা কমিয়ে দিয়েছে। অনু পরিবারেরও নানা রূপ রয়েছে। অনু পরিবার বলতে ক্ষুদ্র পরিবার বোঝায়। তবে এমন পরিবারেও যদি স্বামী বা স্ত্রীর নিকটাত্মীয়দের কেউ মূল পরিবারের সঙ্গে বসবাস করেন, তাহলে ওই পরিবারকে বলা হয় সংযুক্ত অনু পরিবার। এ ধরনের পরিবারের সদস্যরা মূল পরিবার ও মূল পরিবার প্রধানের অনুসারী হয়ে থাকেন। প্রাচ্যে ও মুসলিম দেশগুলোতে এ ধরনের অনেক পরিবার দেখা যায়। ইরানেও এমন অনেক পরিবার রয়েছে। এ ধরনের পরিবারের অস্তিত্ব সাংস্কৃতিক ও অর্থনৈতিক নানা কারণের ফসল।
আজকাল অনেকেই অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত অতিবৃদ্ধ বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে রাখেন, যা ইসলামের দৃষ্টিতে শোভনীয় নয়। ইসলাম বৃদ্ধ বাবা মায়ের সেবা করাকে ও তাদের অধিকার পালন করাকে সর্বোচ্চ মাত্রায় গুরুত্ব দেয়। তাই সংযুক্ত ও যৌথ পরিবার ব্যবস্থায় ইসলামের দৃষ্টিতে বাবা মায়ের সেবার জন্য বেশি উপযুক্ত। ইরানে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে কেবল 2% জনগণ বৃদ্ধাশ্রম বা বয়স্ক আশ্রয় কেন্দ্র চালু রাখার পক্ষপাতী। এ থেকে বোঝা যায় ইরানি পরিবারগুলো এখনও পশ্চিমা আদর্শের প্রতি খুব একটা আকৃষ্ট নয়। পরিবারগুলো ও আত্মীয় স্বজনের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও যোগাযোগের সুবিধা এবং বয়স্কদের সেবা দেওয়ার জন্য যৌথ পরিবার প্রথা বজায় রাখা খুবই জরুরি। সম্মিলিতভাবে ধর্মীয় নানা অনুষ্ঠান ও উৎসব ও শোক অনুষ্ঠান উদযাপন ইরানে পারিবারিক যোগাযোগ ও সম্পর্ক রক্ষার প্রথা এখনো টিকিয়ে রাখা সহায়ক হয়েছে। মানুষ যখন অর্থনৈতিক সমস্যা সহ নানা ধরনের সমস্যার শিকার হয়, তখন পরিবার ও আত্মীয় স্বজনের শরণাপন্ন হয়, আর এসব কারণে ইরানে সংযুক্ত পরিবার প্রথাকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে সংসারকে সুখের নেড় হিসেবে গড়ে তোলার জন্য কয়েকটি জরুরি পরামর্শ শোনাব। বাংলাদেশের একটি প্রবাদ বেশ প্রচলিত, আর তা হল, সংসার সুখের হয় রমণীর গুণে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও নারী জাতির প্রতি সম্মান জানিয়ে লিখেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এরই আলোকে বলা যায়, নারীর প্রতি সম্মান দেখানো উচিত প্রত্যেক পরিবারের প্রধান তথা স্বামী বা বাবার পক্ষ থেকে। অন্যদিকে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি সম্মান, সহনশীলতা, কৃতজ্ঞতা ও ক্ষমাশীলতা ইসলামী শিক্ষারই অন্যতম মহৎ দিক। কন্যা, জায়া ও জননীর সহায়তা ছাড়া পুরুষরা কখনো সফল পরিবার গড়ে তুলতে পারে না, এবং পুরুষদের জীবনের নানা ক্ষেত্রে সাফল্যের জন্য মা, বোন ও স্ত্রীর সহায়ক ভূমিকা অপরিহার্য।
স্বামী স্ত্রী পারস্পরিক সম্মান উভয়েরই আত্মবিশ্বাস বাড়াতে ও পরস্পরের প্রতি অনুরাগ বাড়াতে সাহায্য করে। জীবন সঙ্গীকে খুশি রাখতে অন্যদের সামনে স্ত্রীর বা স্বামীর ভালো দিকগুলোর বা ভালো কাজ ও গুণের প্রশংসা করুন। পারস্পরিক প্রশংসার কারণে স্বামী স্ত্রীর ভালো গুণগুলোর বিকাশ ঘটে থাকে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীরশীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব এখানে শেষ করছি।
কথা হবে আবারও সুখের নীরের পরবর্তী আসরে।
ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। 25 বছর মেয়াদি কৌশলগত চুক্তি ইরান চীন দুদেশেরই স্বার্থ রক্ষা করবে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আবুধাবিতে হামলার হুমকি দিল ইয়েমেন, আমিরাতে জাহাজ ছেড়ে দিতে রাজি হয়নি হুথি যোদ্ধারা। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, 2 সপ্তাহ পেছানো হল অমর একুশের বইমেলা। এবং ভারতে করোনার সংক্রমণের সংখ্যা 8 মাসের মধ্যে সর্বোচ্চ, একদিনে আক্রান্ত 2,71,000। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।